والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হুসাইনি ফ্রন্ট ও ইয়াজিদি ফ্রন্টের মধ্যে লড়াই শেষ হওয়ার নয়, আর বাইন উপলক্ষে শোকানুষ্ঠানে বলেছেন সর্বোচ্চ নেতা। ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেয়া আব্রামস M1 ট্যাঙ্কের 2/3 ধ্বংস হয়ে গেছে, মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলা পাঠক বিডিআর হত্যাকাণ্ড নিয়ে হাসিনার বিরুদ্ধে আরো মামলা। এবং নারীদের উপর অত্যাচারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগ, অপরাধী যেন ছাড় না পায়, রাজ্যগুলোকে কড়া বার্তা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনেই বলেছেন, ইমাম হুসাইন আলাইহিসসালামের যুগের আগে থেকেই নিপীড়নের বিরুদ্ধে লড়াই চলছে এবং সে লড়াই বিভিন্ন যুগে বিভিন্ন রূপে অব্যাহত রয়েছে। শিয়া মাজহাবের তৃতীয় ইমাম এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন আলাইহি সালামের শাহাদাত বার্ষিকী 40তম দিন আর বাইন উপলক্ষে আয়োজিত এক শোক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা একথা বলেছেন। তেহরানের শিক্ষার্থীরা আজ এই আরবাইন অনুষ্ঠানের আয়োজন করেন। আয়াতুল্লাহ খামেনেই বলেন, জুলুমের বিরুদ্ধে লড়াই করা হুসাইনি ফ্রন্ট এবং অন্যায় ও নিপীড়নের পক্ষের ফ্রন্টের মধ্যে লড়াই চলছে। হুসাইনি ফ্রন্ট এবং ইয়াজিদি ফ্রন্টের মধ্যকার এই লড়াই শেষ হওয়ার নয়। সর্বোচ্চ নেতা আরও বলেন, ইমাম হুসাইন আলাইহিসালামের যুগের আগে থেকে আজ পর্যন্ত এই দুটি ফ্রন্ট বিদ্যমান ছিল এবং তা অব্যাহত থাকবে। এই যুদ্ধের বিভিন্ন রূপ রয়েছে। তলোয়ার বর্ষার যুগে এর এক রূপ, আবার পরমাণু ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এর আরেক রূপ আছে, এটি বিদ্যমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার নিন্দা করে বলেছেন, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে দখলদার অবৈধ এই শক্তি এবং আমেরিকা এই অঞ্চলে কোনো অপরাধ করার সাহস পাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের আদর্শের প্রতি নতুন মন্ত্রিসভার আনুগত্য প্রকাশের অনুষ্ঠানে গতকাল পেজেশকিয়ান এই মন্তব্য করেন। তেহরানের দক্ষিণে ইমাম খোমেনির মাজারে এই আনুগত্য প্রকাশের অনুষ্ঠান হয়। গাজায় ইসরায়েলি অপরাধ যজ্ঞের প্রতি ইঙ্গিত করে ইরানের প্রধান নির্বাহী বলেন, মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল কি এই অঞ্চলে জঘন্য অপরাধ করার সাহস পেত? শুধু তারা নয়, আমেরিকা, ইউরোপ এবং অন্য কোনো শক্তিও এসব করতে পারত না। পশ্চিমা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সমস্যার প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান বলেন, আমাদের নিজের দেশে আমাদের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি বাড়ানো ছাড়া আমাদের সমস্যা সমাধানের আর কোনো উপায় নেই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানের মাটিতে ইহুদিবাদী ইসরায়েলের সংগঠিত অপরাধের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। এ বিষয়ে তেহরান তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। গতকাল সন্ধ্যায় জেনারেল সালামি ইরাক সীমান্তবর্তী খসরাবি ক্রসিং পয়েন্ট পরিদর্শনকালে একথা বলেন। গত 31 জুলাই তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার উপর গুপ্ত হত্যা পরিচালনা করে। এ বিষয়ে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ চাইলে আপনারা প্রতিশোধের বিষয়ে সুসংবাদ শুনতে পাবেন। খুশরাবি সীমান্ত ক্রসিং পরিদর্শনের সময় জেনারেল সালামিকে ঘিরে একদল মানুষ ইসরায়েলের মৃত্যু এবং শহীদ হানিয়ার রক্তের প্রতিশোধের দাবিতে স্লোগান দেন। এসব ব্যক্তি ইমাম হুসাইন আলাইহিসালামের আরবাইন অনুষ্ঠানে
যোগ দিতে ইরাকে যাচ্ছিলেন। ইউক্রেনকে আমেরিকা যেসব আব্রামস M1 ট্যাঙ্ক সরবরাহ করেছে তার 2/3 ছয় মাসের মধ্যেই ধ্বংস হয়ে গেছে। গত বৃহস্পতিবার মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এ তথ্য দিয়েছে। ম্যাগাজিনটি সম্প্রতি একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা যায় ওয়াশিংটন কিয়েভকে 31টি ট্যাঙ্ক দিয়েছে, যার মধ্যে প্রায় 20টি এরই মধ্যে রাশিয়ার সেনারা ধ্বংস করেছে। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা ভিডিওগুলোতে দেখা যায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে সর্বশেষ আব্রামস M1 ট্যাঙ্ক উড়িয়ে দেওয়া হচ্ছে। গুণগত মান নিয়ে প্রশ্নে থাকা আব্রামস M1 ট্যাঙ্কের সুরক্ষা বাড়ানোর পদক্ষেপ নিয়েছিল ইউক্রেন। তারপরেও রুশ সেনাদের ছোঁড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে প্রতিরোধ করতে পারেনি আব্রামস M1। এর আগের এক প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের সেনারা আব্রামস M1 ট্যাঙ্ক পরিচালনার সময় প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে এবং সে বিষয়ে তারা অভিযোগ করেছিল। তারপরেও আব্রামসের দুর্বলতা কাটাতে পারেনি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের রাজধানী ঢাকার নাখালপাড়া থেকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে আটক করা হয়েছে। আজ বেলা 3টার কিছু আগে তাকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন জানান, আব্দুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশে ফিরলে তার সংস্পর্শে আসেন গোলাপ। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন। এরপর 2001 সালে জাতীয় নির্বাচনের পর শেখ হাসিনার নির্দেশে নির্বাচনের সার্বিক মূল্যায়ন ও বিশ্লেষণের নিমিত্তে বিভিন্ন জেলায় ঘুরে তিনি তথ্য উপাত্ত সংগ্রহ করে রিপোর্ট দেন। 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 3 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 2016 সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় গত 18 জুলাই সাভার বাজার বাস স্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাইক আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার ঘটনায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র ছিলেন। ভিকটিমের মামা আবদুল্লাহ আল কবির বাদী হয়ে শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে মামলাটি করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নথিভুক্ত করতে বলেন। এছাড়া বাংলাদেশ রাইফেলসের সাবেক উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ সহ 13 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বাংলাদেশের বিডিআর হত্যা মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম 2010 সালের 29 জুলাই জেল হেফাজতে মারা যান। ভারতে নারীদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহিলাদের উপর অত্যাচার মেনে নেওয়া যায় না। আজ মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে মোদী একথা বলেন। তিনি প্রতিটি রাজ্য সরকারকে এ বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, নারীদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মেয়েদের উপর অপরাধের ঘটনায় যেন কেউ কোনোভাবে ছাড় না পায়। প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনো রাজ্য বা ঘটনার উল্লেখ না করলেও পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে নারীদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ চলছে। এই পরিস্থিতিতে নারী সুরক্ষা নিয়ে সরব হলেন মোদীও। এদিকে ধর্ষণ বন্ধে করা আইন আনার আহ্বান জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 15 দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায় তা নিয়েও চিঠিতে গুরুত্ব আরোপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ফিলিস্তিনি জনগণ চূড়ান্তভাবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হবে। আজ আরবাইন উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স পেজে দেয় এক পোস্টে তিনি একথা বলেন। নাসের কানানি বলেন, ইসরায়েলি আগ্রাসনে শহীদ নিরীহ ফিলিস্তিনিদের রক্ত অবশেষে ফিলিস্তিনি জাতিকে দখলদারদের বিরুদ্ধে বিজয়ী করবে। আরবাইন হল শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম ও রাসুল সাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত ইমাম হুসাইন আলাইহিসালামের শাহাদাত বার্ষিকীর ৪০তম দিন। কুখ্যাত অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইমাম হুসাইন আলাইহিসালাম কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। তবে কালের পরিক্রমায় সত্যপন্থীরা ইমাম হুসাইনকে নেতা হিসেবে গ্রহণ করেছেন এবং তার আদর্শ অনুসরণ করেন। কারানি তার পোস্টে আরও বলেন, আরবাইনের পেছনের মহান শিক্ষা হল ন্যায়ের পথে চলা এবং নির্যাতিত মানুষকে সমর্থন করা। আরেকটি শিক্ষা হল অত্যাচারী শাসকদের কার্যকরভাবে প্রত্যাখ্যান করা। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আজ প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সংগঠনের সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে শহীদ করার প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে আজ ভোরে এই অভিযান চালানো হয়। হিজবুল্লাহ বলেছে, আজকের জন্য আমাদের সামরিক অভিযান সম্পূর্ণ এবং সম্পন্ন হয়েছে। সবশেষে খেলার খবর। রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪৪৮ রান সংগ্রহ করে, তবে বাংলাদেশ মুশফিকের রহিমের দুর্দান্ত পারফরমেন্সে সেই স্কোর পেরিয়ে ৫৬৫ রান তোলে। এতে বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নেয়, যা তাদেরকে শক্ত অবস্থানে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশের বোলার বিশেষ করে সাকিব মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৩০ রানে, যা দুই ওপেনিং ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসানের পার করতে সময় নেন ৬ ওভার ৩ বল। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগের পর ইরান বলেছে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা তেহরানের নেই, কারণ আমেরিকার নির্বাচনের বিষয়টি একান্তই সেদেশের অভ্যন্তরীণ বিষয়। মার্কিন অভিযোগের কারণ ইরানের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরান বারবার বলেছে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা তেহরানের নেই, কারণ আমেরিকার নির্বাচনের বিষয়টি একান্তই সেদেশের অভ্যন্তরীণ বিষয়। ইরানের বিরুদ্ধে এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কেন্দ্রের মুখপাত্র দাবি করেছেন যে ইরানের সাথে যুক্ত হ্যাকাররা জুনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতায় একজন উচ্চপদস্থ কর্মকর্তার অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। পার্স টুডের মতে, ইরানের সংবাদপত্র কুদস লিখেছে, স্টিভেন চং কোনো প্রমাণ না দিয়ে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। এই অভিযোগের পর মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI জানিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা কেন্দ্রের উত্থাপিত অভিযোগ তদন্ত করে দেখবে। ইরানি সংবাদপত্র কুদস লিখেছে, জাতিসংঘে ইরানের প্রতিনিধি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী কর্মকর্তার সাইট হ্যাকিংয়ে তেহরানের ভূমিকা সম্পর্কে উত্থাপিত দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান সরকারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য বা ইচ্ছা নেই। ট্রাম্পের প্রচারণা কেন্দ্র হ্যাক এবং তথ্য চুরি করার অভিযোগ উত্থাপনের আগে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার পাশাপাশি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তেহরানের হস্তক্ষেপের জন্য অভিযোগ তুলেছিলেন। ইরানের দৈনিক কুদস এর সাথে এক সাক্ষাৎকারে ইরানের আমেরিকা বিষয়ক বিশেষজ্ঞ আমির আলী আবুল ফাত ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইটে হ্যাক করে নথিপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগের ব্যাপারে বলেছেন যে আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানের বিরুদ্ধে হ্যাকিং এর অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প আসলে এটাকে নির্বাচনে জেতার কৌশল হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছেন। ট্রাম্প মার্কিন সমাজকে এমন দিকে ধাবিত করার চেষ্টা করছেন যাতে বিশ্ব অঙ্গনে নিজের ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি উজ্জ্বল করা যায় এবং সেই সাথে দেশটির নিরাপত্তা বিভাগগুলোর যোগ্যতা ও দক্ষতাকে প্রশ্নের সম্মুখীন করা যায়। একই সাথে সরকার পরিচালনায় ডেমোক্রেট দলের ব্যর্থতাও যাতে প্রমাণ করা যায়। ইরানের আমেরিকা বিষয়ক বিশেষজ্ঞ আমির আলী আবুল ফাত আরো বলেছেন, 2016 সালে অনুষ্ঠিত নির্বাচনে জেতার জন্য রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্প যে কৌশল ব্যবহার করেছিলেন সেই একই কৌশল ব্যবহার করে তিনি এখন ইরান, চীন ও রাশিয়ার বিরুদ্ধে নানান রকম অভিযোগ তুলে নির্বাচনে বেশি ভোট পাওয়ার চেষ্টা করছেন। ইরানের এই বিশেষজ্ঞ জোর দিয়ে বলেছেন, বিশ্বে সাইবার স্পেসে ইরানের একটি অনস্বীকার্য শক্তি ও প্রভাব রয়েছে এবং মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর ঘোষণা অনুসারে ইরান আন্তর্জাতিক অঙ্গনে সাইবার শক্তিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। এদিকে ইরানের মিডিয়া ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ মোহাম্মদ লাসানি দৈনিক কুদসের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি মনে করেন যে পশ্চিম এশীয় অঞ্চলে ইরানের ভূমিকা, বিশেষ করে গাজার জনগণ ও ফিলিস্তিন সহ এই অঞ্চলের প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থনের বিষয়টিকে ইস্যু করে ডেমোক্রেট ও রিপাবলিকান দলের প্রার্থীরা নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ইরানকে ইস্যু বানিয়ে ট্রাম্প ব্যাপক নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা করছে। লাসানি স্পষ্ট করে বলেছেন, সাইবার হামলায় ইরানের জড়িত থাকার বিষয়ে আমেরিকান কর্তৃপক্ষের দাবির বিষয়ে এখনো কোনো নথি উপস্থাপন করা হয়নি। তবে ট্রাম্প এই অভিযোগের মাধ্যমে আমেরিকান ভক্ত ও মানুষের মধ্যে নিজেকে একজন কিংবদন্তি ও একজন নায়ক হিসেবে নিজের ইমেজ গড়ে তোলার চেষ্টা করছেন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। হুসাইনি ফ্রন্ট ও ইয়াজিদি ফ্রন্টের মধ্যে লড়াই শেষ হওয়ার নয়, আরবাইন উপলক্ষে শোকানুষ্ঠানে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেয়া আব্রামসেম 1 ট্যাঙ্কের 2/3 ধ্বংস হয়ে গেছে, মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুসোবহান গোলাপ আটক। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আরও মামলা। এবং নারীদের উপর অত্যাচারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগ প্রকাশ, অপরাধী যেন ছাড় না পায় রাজ্যগুলোকে কড়া বার্তা। তো শ্রোতাবন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে চলুন আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহ পর্ব থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি এ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানবজাতির শেষ ত্রাণকর্তার পুনরাগমনের বা পুনরাবির্ভাবের জন্য অপেক্ষা একটি ব্যাপক আলোচিত বিষয় এবং বহুকাল থেকেই অনেকের কাছে অবশ্য পালনীয় ধর্মীয় দায়িত্বের অংশ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি মনে করেন, এই অপেক্ষা বলতে বোঝায় মানুষের জন্য বিদ্যমান অপ্রত্যাশিত পরিস্থিতিগুলো মেনে না নেয়া ও প্রত্যাশিত অবস্থায় পৌঁছার জন্য চেষ্টা করা। আর এটাই স্বতঃসিদ্ধ বা অনস্বীকার্য যে প্রত্যাশিত পরিস্থিতি মহান আল্লাহর ওলি হযরত হুজ্জাত ইবনুল হাসান তথা যুগের মালিক ইমাম মাহদির মাধ্যমে বাস্তবায়ন হবে। মহান আল্লাহর দরুদ যেন তার উপর বর্ষণ হয় এবং মহান আল্লাহ যেন তার আগমনকে ত্বরান্বিত করেন এবং আমাদের আত্মাগুলো তার জন্য উৎসর্গ হোক।
জনগণের মধ্যে প্রকাশ্যে ইমাম মাহদির অনুপস্থিতি বা তাঁর অদৃশ্য থাকার বিষয়টি মানুষকে অনেক ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করছে। জনগণকে অবিচার, শোষণ ও দারিদ্র থেকে মুক্ত করার জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব বা নেতা। তাই প্রকৃত মাহদিপন্থী ও প্রকৃত ইসলামপন্থীরা ইমাম মাহদির অদৃশ্য হওয়ার পর থেকেই তাঁর অদৃশ্য থাকার মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন, আর এই জন্য ইমাম মাহদিকে মুনতাজারও বলা হয়। তাঁর আগমনের ফলে অনেক সংকট ও সমস্যাগুলোর সমাধান হতে থাকবে। ইমাম মাহদির পুনরাবির্ভাবের বিষয়ে প্রকৃত মুমিনের মনে কোনো সন্দেহ নেই এবং পুনরায় তাঁর আবির্ভাব ঘটতে বিলম্ব হওয়ার কারণে তারা এই বিষয়ে হতাশ নন। ইমাম মাহদি আলাইহিসসালামের জন্য অপেক্ষা করার অর্থ এই নয় যে রাস্তায় দাঁড়িয়ে তাঁর জন্য অপেক্ষা করতে হবে, বরং তাঁর আগমন ত্বরান্বিত করার ক্ষেত্র তৈরিতে জড়িত থাকা ও তাঁর বিপ্লবে অংশ নেওয়ার প্রস্তুতি গ্রহণ ও যোগ্যতা অর্জনে সচেষ্ট থাকাটাই হচ্ছে তাঁর জন্য প্রকৃত অপেক্ষা করা।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
নানা ইসলামী বর্ণনা ও হাদিসে এসেছে ইমাম মাহদির পুনরাগমনের জন্য ক্ষেত্র তৈরির কাজে জড়িত থাকাটা অত্যন্ত জরুরি ও ব্যাপক সওয়াবের কাজ। ইমাম মাহদির জন্য প্রকৃত অপেক্ষাকারী ব্যক্তিরা সমাজের চলমান দুরবস্থার জন্য কেবল মুখে অসন্তোষ প্রকাশ করেন না ও ইমামের আগমনের জন্য মৌখিক দোয়া করাকেই যথেষ্ট বলে মনে করেন না। ইমাম মাহদি নিজে এসে সমাজের সব অসঙ্গতি দূর করবেন বলে তার আগ পর্যন্ত সবাইকে কি নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে হবে? না, বরং ইমাম মাহদির জন্য অপেক্ষা করার অর্থ হচ্ছে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্বগুলো পালনের মাধ্যমে ইমাম মাহদির আগমনের পথ সুগম করা। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বা মন্দ কাজে বাধাদান, এসব এমনই কাজ যা সব যুগেই অপরিহার্য বা ওয়াজিব। ইমাম মাহদি আসুক বা না আসুক, তার যোগ্য সেনা বা সহযোগী হওয়ার জন্য আত্মগঠন ও আত্মসংশোধন, জ্ঞানার্জন ইত্যাদি কাজে জড়িত হতে হবে এবং অন্যদেরকেও এ ধরনের কাজে জড়িত হওয়ার জন্য উৎসাহ ও দিক নির্দেশনা দিতে হবে।
কোন সেনাবাহিনীর সদস্যরা যদি অলস, অদক্ষ, আরামপ্রিয় ও কর্মবিমুখ এবং যুদ্ধের জন্য সদা প্রস্তুত না থাকে, তাহলে সেই সেনাবাহিনীর প্রধান যত দক্ষ বা যোগ্যই হন না কেন, তিনি এইসব অলস ও অথর্ব সেনাদের নিয়ে সহজেই কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হবেন না। কিন্তু সেনাপ্রধান ময়দানে আসার আগেই তাঁর জন্য অপেক্ষমান সেনারা যদি নিজ থেকেই সব ধরনের যোগ্যতা অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টায় নিয়োজিত থেকে নিজেদেরকে সবচেয়ে ভালো ও সুশিক্ষিত সেনা হিসেবে গড়ে তোলে, তাহলে সেনাপ্রধানের তত্ত্বাবধানে ও নেতৃত্বে এমন বাহিনীর জন্য বিজয় অর্জন করা অনেক সহজ হবে। কোনো বিশিষ্ট ব্যক্তি বা মহান ব্যক্তিকে ঘরে মেহমান হিসেবে আমন্ত্রণ জানালেও এজন্য নানা প্রস্তুতি আমরা নিয়ে থাকি, যাতে ওই ব্যক্তি তার রুচি ও পছন্দের আলোকে যথাযথ আপ্যায়নে সন্তুষ্ট থাকেন এবং আমাদের ঘরের পরিবেশ ও পরিস্থিতিও যেন তিনি পছন্দ করেন। ঠিক একইভাবে ইমাম মাহদিকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে আগে থেকেই নানা যোগ্যতা অর্জন করতে হবে, আর তা না হলে তার জন্য অপেক্ষার দাবি হবে হাস্যকর।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার পবিত্র আহলে বাইত বাস্তব কাজের মাধ্যমে ইমাম মাহদির জন্য অপেক্ষার বিষয়টি প্রদর্শন করতে বলতেন। ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, তোমাদের প্রত্যেকেরই উচিত কায়েম তথা ইমাম মাহদির আগমনের জন্য নিজেকে প্রস্তুত করা, তীর সংগ্রহের মাধ্যমে হলেও। ইমাম সাদিকের মতে, ইমাম মাহদির জন্য অপেক্ষাকারীদেরকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় ও সামরিক সাজ সরঞ্জামেও সুসজ্জিত থাকতে হবে। ইমাম জয়নুল আবেদিন আলাইসালামের মতে, প্রকাশ্যে ও গোপনে মানুষকে আল্লাহর ধর্মের দিকে আহ্বান এমন মুমিনদের আরেকটি বড় কর্তব্য, যাতে ইমাম মাহদির আগমনের জন্য জনগণ চিন্তাগত ও ধর্মীয়ভাবে প্রস্তুত থাকে।
আয়াতুল্লাহ জাওয়াদ অমলের মতে, যারা আবেদ ও জাহেদ হিসেবে সক্রিয় হলেও জিহাদ, শাহাদাত ও সংগ্রামের সঙ্গে যুক্ত নন, তারা ইচ্ছায় ও অনিচ্ছায় অদৃশ্য ইমামের অনুরাগী হলেও বিপ্লবকারী ইমামের অনুরাগী নন। আর যারা আবেদ ও জাহেদদের অনুরূপ কাজ করার পাশাপাশি জ্ঞান চর্চা ও জিহাদের ময়দানেও সক্রিয় এবং শাহাদাত ও সংগ্রাম প্রিয়, তারা নিজই ইমামদেরকে সহায়তা দিতে একটি তীর যুগিয়ে দেওয়ার মতো কাজ হলেও তা করে থাকেন। তারা ইসলাম, পবিত্র কোরআন ও মহানবীর আহলে বাইতের মর্যাদা রক্ষার জন্য সদা প্রস্তুত এবং আল্লাহ ছাড়া কাউকেও ভয় পান না। তাদের হাতে থাকে তরবারি, মুখে থাকে আল্লাহর জিকির ও মুনাজাত। এরাই হলেন ইমাম মাহদির জন্য প্রকৃত অপেক্ষাকারী ও মহানবীর আহলে বাইতের প্রকৃত অনুরাগী। শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদি আলাইহিসসালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ইমাম হোসেন আলাইহিসসালামের শাহাদাতের চেহলাম বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের জেহলাম বা আরবাইন বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
এই মহান দিবস উপলক্ষে আমাদের বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। শহীদ সম্রাট ইমাম হুসাইন আলাইহিসসালাম এমনই এক মহাপ্রদীপ যে স্থান, কাল ও পাত্র ছাড়িয়ে তার প্রতি বিশ্ববাসীর ভালোবাসা ক্রমেই বাড়ছে এবং বাড়ছে তার বহুমুখী আকর্ষণ। বিগত বেশ কয়েক বছর ধরে নানা ধরনের বাধা, সন্ত্রাসী হামলা, বিশ্বব্যাপী করোনা মহামারী ও নানা ধরনের বিরূপ প্রচারণা সত্ত্বেও ইমাম হুসেনের চেহলাম অনুষ্ঠানে বহু দেশের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের কারবালা আগমন এবং বিশ্বের নানা অঞ্চল থেকে কারবালাগামী দীর্ঘতম পদযাত্রা ও শোক সমাবেশই এর বড় প্রমাণ। ইমাম হুসেনের চেহলামে বিশ্বের বৃহত্তম সমাবেশ ও এ সংক্রান্ত খবরগুলোকে সাম্রাজ্যবাদের সেবক মিডিয়াগুলো খুব কম গুরুত্ব দিয়ে প্রচার করলেও ইসলামের এই অনির্বাণ আলো ধীরে ধীরে বিশ্ব জনমত আর বিশ্ব বিবেকের কাছে বৃহত্তর ইসলামী ঐক্য ও মানব উন্নয়নের বিশাল মাধ্যম হয়ে দেখা দিয়েছে। মুসলমানদের সব মাঝহবের কাছে ও এমনকি অনেক অমুসলমানের কাছে আজও ইমাম হুসেন আলাইহিসসালাম মানব জাতির জন্য মুক্তির আশা জাগানো এক অনন্য সংগ্রামী আদর্শের প্রতীক। অন্য সবার আগে ইমাম হুসেন আলাইহিসসালাম বীরত্বপূর্ণ শাহাদাতই একমাত্র ঘটনা যার স্মরণে চেহলাম বা ৪০তম দিবসের শোক পালনের প্রথা চালু রয়েছে। এই প্রথা পবিত্র কোরআন ও সুন্নার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ এবং এজন্যই বিশ্বনবীর আহলে বাইতের নির্দেশনায় এই প্রথা চালু হয়েছে মুসলমানদের মধ্যে।
ইমাম হুসাইনের জন্য শোক প্রকাশের স্থায়িত্ব প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেক মুমিনের হৃদয়ে হুসাইনের শাহাদাতের ব্যাপারে এমন ভালোবাসা আছে যে তাঁর উত্তাপ কখনো কমবে না। তিনি আরো বলেছেন, নিশ্চয়ই সমস্ত চোখ কিয়ামতের দিন কাঁদতে থাকবে, কেবল সেই চোখ ছাড়া যা হুসাইনের বিয়োগান্ত ঘটনায় কাঁদবে, ওই চোখ সেদিন হাসতে থাকবে এবং তাকে জান্নাতের সুসংবাদ ও বিপুল নিয়ামত দান করা হবে। ইসলামে ৪০ সংখ্যাটির রয়েছে বিশেষ তাৎপর্য। যেমন মহানবী ৪০ বছর বয়সে নবুয়তি তৎপরতা শুরু করেন আনুষ্ঠানিকভাবে। হযরত মুসা নবী আল্লাহর সঙ্গে বিশেষ সাক্ষাতে যান ৪০ দিনের জন্য। ইসলামের শত্রুরা মহানবীর পবিত্র আহলে বাইতকে ও তাঁদের পবিত্র নামকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল চিরতরে, কিন্তু বাস্তবে হয়েছে এর উল্টো। কারণ মহান আল্লাহ নিজেই তাঁর ধর্মের নূরকে রক্ষার এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে, তা কাফির মুশরিকদের কাছে তা যতই অপছন্দনীয় হোক না কেন। তাই দেখা যায় ইমাম হুসাইনের জন্য যুগ যুগ ধরে মানুষ যত অশ্রুপাত করেছে এবং কিয়ামত পর্যন্ত করবে তা জমা করা হলে হয়তো একটি সাগরের রূপ নেবে। আজ বিশ্বের কোটি কোটি শোকার্ত মানুষ ইমাম হুসাইনের চেহলাম বার্ষিকীতে জড়ো হচ্ছেন পবিত্র কারবালায়। বিশ্বের নানা অঞ্চলে কোটি কোটি মানুষ পালন করছেন ইমাম হুসাইন আলাইহিসসালামের চেহলাম বার্ষিকী তথা আরবাইন।
ইমাম হুসাইন আলাইহিস সালামের নজিরবিহীন ও গৌরবময় অনন্য সম্মানের কারণ হল তার ত্যাগ, তিতিক্ষা, বীরত্ব ও শাহাদত ছিল নজিরবিহীন। পরিবার পরিজন সহ যেসব কষ্ট তিনি হাসি মুখে সহ্য করেছিলেন, ইসলামকে রক্ষার জন্য তা অন্য কোনো মহামানবের ক্ষেত্রে দেখা যায় না। কারবালার ঘটনা প্রবাহে ও তারপর কুফা থেকে দামেস্ক পর্যন্ত নিয়ে যাওয়া বন্দি নবী পরিবারের উপর যেসব নৃশংস নির্যাতন করা হয়েছিল সেসবও ছিল নজিরবিহীন। ইমাম হোসেনের সঙ্গী ও পরিবার পরিজনের বীরত্ব, আনুগত্য এবং ত্যাগ তিতিক্ষাও ছিল তুলনাহীন। ইমাম হোসেন আলাইসাল্লাম শাহাদাতের যে আদর্শ রেখে গেছেন তা না থাকলে ইসলাম চিরতরে বিদায় নিত এবং ইসলাম যে সব ধরনের অন্যায়, জুলুম ও মোনাফিকের বিরুদ্ধে সংগ্রামের ধর্ম মানুষ তা ভুলে যেত। তিনি ইসলামকে এভাবে রক্ষা করবেন বলেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুসাইন আমা থেকে ও আমি হুসাইন থেকে। ইমাম হুসাইনের আদর্শকে টিকিয়ে রাখার একটি বড় পন্থা হল শোককে শক্তিতে রূপান্তর করা, এবং সেজন্যই ইমামের শাহাদাতের চেহলাম সহ আশুরার শোকের সংস্কৃতি এত বেশি বিস্তৃত হয়েছে ও গুরুত্ব পেয়েছে। বলা হয় সত্যের সংগ্রামীদের জন্য প্রতিটি দিনই আশুরা ও প্রতিটি ময়দানই কারবালা, আর একই কারণে অশুভ শক্তিগুলো আশুরার শোকের সংস্কৃতিকে এত বেশি ভয় পায়।
ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম বলেছেন, আমাদের উপর তথা মহানবীর আহলে বাইতের উপর যে জুলুম করা হয়েছে তার কারণে যে শোকার্ত তার দীর্ঘশ্বাস হল তসবি, এবং আমাদের বিষয়ে তার দুশ্চিন্তা হল ইবাদত, এবং নিশ্চয়ই এ হাদিসটি স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত। ইমাম হুসাইন আলাইহিস সালামের সপরিবারের শাহাদাত বরণের জন্য শোক ও মাতম করার মূল প্রথিত রয়েছে ইতিহাসের গভীরে। মহান আম্বিয়ায়ে কেরাম এমনকি আসমানের ফেরেশতাগুলো নিজ নিজ পন্থায় এ শহীদ ইমামের জন্যে আজাদারি করেছেন। আশুরার ঘটনা সংঘটিত হওয়ার পরে চারদিকে আঁধার নেমে আসে এবং কারবালার আকাশ কালো ধুলোয় ভরে যায়, আর সেখানকার নুড়ি পাথরগুলো এমনকি পানির মাছগুলো 40 দিন ধরে ইমামের শোকে ক্রন্দন করতে থাকে। তারিখে ইবনে আসিরের তৃতীয় খণ্ডের 288 পৃষ্ঠায় বলা হয়েছে, ইমাম হুসাইন আলাইহিসালামের মুসিবতে আকাশ 40 দিন ধরে ক্রন্দন করে। ইমাম হুসাইন সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমার সন্তান, সে মুসলমানদের ইমাম, মুমিনদের অভিভাবক, সে বেহেশতের যুবকদের সর্দার, উম্মতের মুক্তির দরজা। তার আদেশ হল আমার আদেশ, তার আনুগত্য মানে আমারই আনুগত্য করা।
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই হুসাইন বিন আলীর মূল্য আকাশগুলো ও জমিনগুলোর চেয়ে বেশি, এবং নিশ্চয়ই তার বিষয়ে আল্লাহর আরশের ডান দিকে লেখা আছে, হেদায়েতের আলো, নাজাতের নৌকা। একজন ইমাম দুর্বল নন, মর্যাদা ও গৌরবের উৎস এক সুচ বাতিঘর এবং মহামূল্যবান সম্পদ। ইমাম হুসাইন আলাইসাল্লামের জন্মের পর এই নবজাতক শিশু সম্পর্কে বিশ্বনবী বলেছিলেন, নিশ্চয়ই সে একজন ইমাম ও ইমামের সন্তান এবং নয়জন ইমামের পিতা, তাদের নবম জন হবেন আল কায়েম তথা মাহাদি। ইমাম হুসাইন আলাইসাল্লামের জন্য শোক পালন একটি প্রাচীন রীতি এবং আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে প্রবর্তিত বিষয়। যেমন রাসুলুল্লাহ ইমাম হুসাইনের ঠোঁটে এবং গলায় চুম্বন দিতেন এবং কাঁদতে কাঁদতে বলতেন, আমি তলোয়ারের জায়গাগুলোতে চুম্বন করছি। ইমাম হুসাইনের জন্য আগাম কান্নায় অশ্রুসিক্ত হয়েছেন পিতা আমিরুল মোমেনিন হযরত আলী ও মা খাতুনে জান্নাত ফাতেমা। ইমাম হুসাইন আলাইহিসসালাম নিজেও একাধিকবার কারবালার পথ অতিক্রম করার সময় মহাবিপদ সম্পর্কিত তার প্রিয় নানা ও পিতার ভবিষ্যৎবাণীর আলামতগুলো দেখে কেঁদেছিলেন। আর আশুরার রাতে সঙ্গী সাথী ও পরিবারবর্গের মাঝে কান্নাকাটি বা আজাদারি অনুষ্ঠান করেন, সন্তানদের থেকে বিদায় গ্রহণ করেন।
বর্ণনা অনুযায়ী আশুরার রাতে ইমাম হুসাইন আলাইহিসসালাম বনি হাশিমের এক একজন যুবকের মুখের দিকে তাকাচ্ছিলেন এবং ক্রন্দন করছিলেন। তিনি পরিবারবর্গকেও বলেন তাঁর জন্য কাঁদতে, বিশেষ করে বোন জৈনাব ও প্রাণপ্রিয় পুত্র জৈনুল আবেদিন আলাইহিসসালামকে নির্দেশ দেন, তাঁর শাহাদাতের পর যেন বন্দি অবস্থায় চলার পথে যেখানেই যাত্রা বিরতি করা হবে সেখানে তাঁর মজলুম হওয়ার কথা তুলে ধরা হয় এবং জনগণের বিশেষ করে সিরিয়ানদের কানে তা পৌঁছানো হয়। ইমাম হুসাইন আলাইহিসসালাম নিজেই তাঁর অনুসারীদের আশুরার শোক ও ব্যাপক কান্নাকাটি বা মাতম অনুষ্ঠান করার মাধ্যমে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেবার নির্দেশ দেন। শোকাশ্রু বিসর্জন এবং আশুরার দিনে তাঁর মুসিবতের কথা স্মরণ করে আজাদারি করার তাৎপর্য প্রসঙ্গে তিনি বলেছেন, আমি অশ্রুর শহীদ, আমি নিহত হয়েছি চরম কষ্ট স্বীকার করে, তাই কোনো মুমিন আমাকে স্মরণ করলে ক্রন্দন না করে পারে না। মোট কথা, ইমাম হুসাইন আলাইহিসসালামের জন্য ক্রন্দন ও আজাদারির শিকড় প্রথিত রয়েছে ইসলাম ধর্মের গভীর বিশ্বাসের ভেতরে। বিভিন্ন বর্ণনা মোতাবেক এর অশেষ প্রভাব ও বরকতের সামান্য অংশই আমাদের অন্তরের মরিচা ঝরিয়ে জীবনকে করে উন্নত এবং দান করে সত্যের পথে অকুতোভয় হয়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দুনির বার মানসিকতা, ফলে আল্লাহর রহমত হয় অপারিত। শোকের এ শক্তি কত জালিমকে করেছে উৎখাত, কত মজলুমকে ফিরিয়ে দিয়েছে অধিকার ও ধ্বংসের কবল থেকে ইসলামকে যে কতবার করেছে উদ্ধার তা কেবল ইতিহাসই বলতে পারে।
ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম তার পিতার শাহাদাতের পর ইবনে জিয়াদের কাছে যেসব দাবি তুলে ধরেন তার অন্যতম ছিল একজন বিশ্বস্ত লোককে কাফেলার সাথে দেয়া যাতে সে যাত্রাবিরতির স্থানগুলোতে শোক পালনের ব্যবস্থা করে। আল্লাহর ইচ্ছায় সেদিন তার দুশ্মন এই শর্তটি মেনে নিয়ে নোমান ইবনে বশিরকে কাফেলার সাথে পাঠায়। ফলে ইমাম হুসাইন সহ কারবালার শহীদদের কঠিন বিপদ ও দুর্দশার কথা বর্ণনার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের মধ্যে ইমাম পরিবার সম্পর্কে সহানুভূতি সৃষ্টি হয়, অন্যদিকে ক্ষুধাদ্রোহী ইয়াজিদ ও তার দোসরদের মুখোশ খুলে পড়ে। কাফেলা যখন মদিনায় পৌঁছে তখন নোমান সবার আগে ছুটে গিয়ে মদিনায় প্রবেশ করে এবং আকুল হয়ে কাঁদতে কাঁদতে একটি কাসিদার মাধ্যমে আহলে বাইতের মুসিবতের কথা মদিনার জনগণের কাছে বর্ণনা করে। কাসিদাটির অংশবিশেষ নিম্নরূপ, হে মদিনাবাসী, তোমাদের জন্য আর কোনো থাকার জায়গা রইল না, কারণ হুসাইন কতল হয়েছেন। গায়ের জামাগুলো ছিঁড়ে ফেল, কারণ তার পবিত্র দেহ কারবালার ময়দানে টুকরো টুকরো হয়েছে, আর তার কাটা মস্তক এখন বর্ষার মাথায় নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে।
মদিনার জনগণ এ খবর শুনে বেহাল হয়ে ছুটে আসে, সবাই উচ্চ স্বরে কাঁদতে থাকে, ফলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় যা মদিনা কোনো দিন দেখেনি। সবাই পাগল পাড়া হয়ে নবী পরিবারের কাফেলার দিকে ছুটে যায়। ঘরে ঘরে শোক প্রকাশ এবং কান্নার রোল পড়ে গেল। একটি তাঁবু বানানো হয় ইমাম জাইনুল আবেদিন আলাইহি সাল্লামের জন্য। শোকার্ত মানুষ তাঁকে ঘিরে রেখে সান্ত্বনা দিচ্ছিল এবং তার হাতে পায়ে ভক্তি ভরে চুম্বন করছিল। পুরুষরা উচ্চ স্বরে কাঁদছিল আর নারীরা তাদের মুখ ও বুক চাপড়াচ্ছিল। কাফেলা যখন শহরে প্রবেশ করে, তখন ইমাম হুসাইন আলাইহিসালামের ইয়াতিম বাচ্চাগুলোকে মদিনার নারীরা বুকে টেনে নেয়, আর পুরুষরা ইমাম জাইনুল আবেদিনকে সান্ত্বনা দিচ্ছিল। ইমাম হুসাইনের শাহাদাতের পর বিখ্যাত সাহাবি হযরত জাবের ইবনে আবদুল্লাহ আল আনসারি কারবালা প্রান্তরে যান। সেখানে তাঁর বুক ফাটা ক্রন্দন এবং সাইয়েদুস সোহাদা হযরত ইমাম হুসাইনের কবর পার্শ্বে তাঁর আকুলতার ভাষাগুলো যে কোনো মুমিনের অন্তরে শোকের আগুন জ্বালিয়ে দেয়। এভাবে আজাদারির বিস্তার ঘটতে থাকে গোটা দুনিয়া জুড়ে ইমাম হুসাইন আলাইহি সালামের স্মরণে শোক ও মাতম এক আদর্শে রূপ নেয়।
ইমাম হুসেনের জন্য শোক পালনের মাধ্যমে সত্য সবসময় স্বমহিমায় হয়েছে উদ্ভাসিত এবং বাতিল হচ্ছে উৎপাটিত। কবি ফরুক আহমেদের শহীদে কারবালা শীর্ষক একটি কবিতা শুনিয়ে শেষ করব আজকের আলোচনা।
ফোরাতের তীরে তীরে কাঁদে আজও সংখ্যাহীন প্রাণ, উদ্ভ্রান্ত ঘূর্ণির মতো শান্তি চায় মাতমে কান্নায়, যেখানে মৃত্যুর মুখে তৃষ্ণাতপ্ত মরুর হাওয়ায় জিগরের খুন দিল কারবালার বীর শহীদান। স্মৃতির পাথর পটে সে কাহিনী রয়েছে অম্লান, উজ্জ্বল রক্তের রঙে মোছে নিতা মরু সাহারায়, লোভের পঙ্কিল পথে অথবা রাত্রির তমসায়, যেখানে জ্বালালো দীপ সত্যাশ্রয়ী আদম সন্তান, নির্ভীক মুসার পন খলিলের সুদৃঢ় ইমান, যেখানে দেখেছি দীপ্ত মোশি কৃষ্ণ রাত্রির ছায়ায় কুতুব তারার মতো প্রজ্জ্বল আপন মহিমায়, যেখানে দেখেছি যে সর্বত্যাগী হুসেনের দান, যেখানে শুনেছে প্রাণ মৃত্যুঞ্জয়ী শহীদের গান, পুঁথির পাতায় নয় জীবনের প্রতিটি পৃষ্ঠায়।
Thank you. Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Անուն գցած և ողորմած աստծով ողջ